বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 4 মে, 21 বৈশাখ এবং ফার্সি 14 উর্দিবেহেশত। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের শান্ত অধিবেশন প্রতিদিন সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা ক্রমেই দুর্বল হয়ে পড়ায় তেল আবিবের কর্মকর্তাদের উদ্বেগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে বাজারজাত ভোজ্য তেলের দাম লিটারে 12 টাকা বৃদ্ধির প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর শুনবেন শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর, আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। কৌশলগত সহযোগিতা চুক্তি সই করল ইরান ও সিরিয়া। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠক। জেলেনস্কি ও তার চক্রকে শারীরিকভাবে সরিয়ে দেওয়ার বিকল্প নেই, পুতিনকে হত্যা চেষ্টার পর দিমিত্রি মেদভেদেবের মন্তব্য। আওয়ামী লীগ সরকার স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। এবং অগ্নিগর্ভ মণিপুরে দেখামাত্র গুলির নির্দেশ, কারফিউ জারি, পরিস্থিতি মোকাবেলায় স্ট্যান্ড বাই রয়েছে সেনাবাহিনীর 14টি ব্যাটালিয়ন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। দামেস্ক সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করেছেন। দুই দেশের সফরে বুধবার দামেস্কে পৌঁছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট রাইসি। ওই সাক্ষাতে দুই দেশের জনগণের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের মানুষের স্বার্থে একটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তির উপর দুই প্রেসিডেন্ট গুরুত্ব আরোপ করেন। কৌশলগত সহযোগিতা চুক্তির পাশাপাশি বাণিজ্য, তেল ও জ্বালানি, ইঞ্জিনিয়ারিং, আবাসন, রেল ও আকাশপথে যোগাযোগ, মুক্ত বাণিজ্য অঞ্চল, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং পরস্পরের দেশে জিয়ারতকারীদের যাতায়াতের সুবিধা করে দেয়া সহ বিভিন্ন ক্ষেত্রে 14টি সমঝোতা স্মারকে সই করেন রাইসি ও আসাদ। এর আগে ইরানের প্রেসিডেন্ট একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে বুধবার দামেস্কে পৌঁছান। 2010 সালের পর এই প্রথম কোন ইরানি প্রেসিডেন্ট সিরিয়া সফর করলেন। এদিকে প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে খুব শিগগির ইহুদিবাদী ইসরায়েলের পতন হতে পারে। একই সঙ্গে তিনি বলেছেন ইসরায়েলকে মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ। আজ সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, পুরো মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের পতন, পবিত্র আল কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে। ফিলিস্তিনি জনগণের ইচ্ছা শক্তির উপর ভিত্তি করেই ফিলিস্তিনি ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। আজ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নানা অজুহাতে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের হতাহত করছে দখলদার ইসরায়েলি বাহিনী, তবে ফিলিস্তিনিরাও পাল্টা জবাব দিচ্ছে। আজকের শহীদ 3 জনই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সদস্য। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, নিহত 3 জনই গত 7 এপ্রিলে জেরিকোর কাছে হামলার সঙ্গে জড়িত ছিল। ওই হামলায় ঘটনাস্থলে 2 জন ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত হয়, পরে আহত আরেকজনের মৃত্যু ঘটে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, ইসরায়েলি হামলায় 3 জন নিহত হওয়া ছাড়াও 4 জন ফিলিস্তিনি আহত হয়েছেন, আহতদেরকে হাসপাতালে নিতে সক্ষম হয়েছেন তারা। এদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, নাবলুসের 3 শহীদের রক্তের বদলা নেওয়া হবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ও তার চক্রকে শারীরিকভাবে সরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার ব্যর্থ চেষ্টার পর এই কথা বললেন মেদভেদেভ। গতকাল ইউক্রেনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনকে হামলার জন্য ড্রোন পাঠানো হয় বলে ক্রেমলিন অভিযোগ করেছে। দিমিত্রি মেদভেদেভ বলেন, আজকের সন্ত্রাসী হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার চক্রকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। গতকাল তিনি টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে কথা বলেন। দিমিত্রি মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মস্কো অভিযোগ করেছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার জন্য মঙ্গলবার দিন গত রাতের বেলা তার বাড়িতে হামলা চালাতে ইউক্রেনের পক্ষ থেকে 2টি ড্রোন পাঠানো হয়, কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ওই 2টি ড্রোনকে অকার্যকর করে দেয়। রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘ পরিকল্পিত পাল্টা সামরিক অভিযান চালানোর জন্য পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র দিচ্ছে, কিন্তু এগুলো কোনো ইতিবাচক ফলাফল আনবে না, বরং এতে শুধুমাত্র রক্তপাত বাড়বে। রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাশিয়ার সংবাদপত্র ইজভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে বলেন, চিন্তাহীন এবং দায়িত্ব জ্ঞানহীনভাবে ইউক্রেনকে বিপুল পরিমাণে অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রশস্ত্র দেয়া হচ্ছে, যা রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানের উস্কানি দেওয়ার সামিল এবং এগুলোর ফলে আরও রক্তপাত বাড়বে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আওয়ামী লীগ সরকার স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের স্মরণসভায় তিনি একথা বলেন। স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটনে দেওয়া এমন বক্তব্যের সমর্থন করে ফখরুল বলেন, আওয়ামী লীগ এখন স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে, তাই তাদের বিষয়েও জনগণকে সতর্ক থাকতে হবে। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিচয় দেখে পুলিশের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে। ডিজিটাল নিরাপত্তা আইনকে ক্ষমতায় থাকার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ তুলে ফখরুল আরও বলেন, নিজেদের রক্ষার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করছে না সরকার। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত না।
আপনারা অপরাধ দিদি করে খাটো হয়েছেন, দেশটাকে খাটো করবেন না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে পাঁচ দিন পর হাসপাতাল ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শর্মিলা রহমান ছিলেন। কয়েক হাজার নেতাকর্মী খালেদা জিয়ার গাড়ির সঙ্গে যোগ দেন বলে জানা গেছে। আজ বিকেল সাড়ে চারটার পর বাসার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বাসায় তার চিকিৎসা চলবে। গত 29 এপ্রিল নিয়মিত চেক আপের জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। উত্তর ভারতের মণিপুরে সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্বৃত্তদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর 14টি ব্যাটালিয়নকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। একই সঙ্গে 8 জেলায় কারফিউ জারির পাশাপাশি গোটা রাজ্যে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের মণিপুরে সহিংসতার জেরে সেনাবাহিনী আজ গোলযোগপূর্ণ এলাকায় ফ্ল্যাগ মার্চ করেছে। একই সঙ্গে 8 জেলায় কারফিউ জারি করার পাশাপাশি গোটা রাজ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এদিকে মণিপুরে সহিংসতার পরিপ্রেক্ষিতে আজ রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশকে দুর্বৃত্তদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেন, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর 14টি ব্যাটালিয়নকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। উত্তর পূর্ব রাজ্যের সহিংসতা কবলিত এলাকায় মোতায়েন করার জন্য দাঙ্গা মোকাবেলায় বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্সও পাঠানো হয়েছে। মণিপুরে মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতি বা এসটি বিভাগে অন্তর্ভুক্ত করার দাবির বিরোধিতা করে গতকাল বুধবার উপজাতিদের বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল হয়। এ সময় সহিংসতা ছড়িয়ে পড়লে 8টি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতা দমন করতে সেনাবাহিনী এবং অসম রাইফেলসকে ডাকা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও অসম রাইফেলসের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ফ্ল্যাগ মার্চ করা হয়। সহিংসতার জেরে কমপক্ষে 4,000 মানুষকে রাজ্যের বিভিন্ন এলাকায় সেনা ক্যাম্প এবং সরকারি অফিস কমপ্লেক্সে আশ্রয় দেওয়া হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছি সংবাদে। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল ইউরি ইগনাট বলেছেন, রাশিয়ার অত্যন্ত নিখুঁত গাইডেড বোমা মোকাবেলার কোনো উপায় ইউক্রেনের সামনে নেই। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বোমা মোকাবেলার জন্য তিনি F-16 জঙ্গি বিমানের মতো দীর্ঘপাল্লার অস্ত্র দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান। এক সংবাদ সম্মেলনে কর্নেল ইগনাট দাবি করেন, রাশিয়া প্রতিদিন যুদ্ধক্ষেত্রে অন্তত 20টি গাইডেড বোমা ব্যবহার করছে। এসব বোমা 70 কিলোমিটার দূরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। কর্নেল ইগনাট বলেন, আমরা এই ধরনের অস্ত্র মোকাবেলা করতে পারি না এবং আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখানে অকার্যকর। রাশিয়ার বিমান থেকে সমস্ত বোমা ব্যবহার করা হলে ইউক্রেন কোনোভাবেই তা প্রতিরোধ করতে সক্ষম নয়। তাইওয়ান জানিয়েছে, সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটার কারণে আমেরিকা প্রতিশ্রুত উন্নত মানের যুদ্ধ বিমান সরবরাহ করার সময়সূচি আবারও পিছিয়ে দিয়েছে। স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কিং চ্যাং আজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 66টি F-16V জঙ্গি বিমান সরবরাহ করার কথা থাকলেও তা হস্তান্তরের সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে। করোনা মহামারীর কারণে সাপ্লাই চেইনে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে তাইওয়ানের যে ক্ষতি হয়েছে তা কমানোর এবং পুষিয়ে নেয়ার জন্য কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2019 সালে মার্কিন প্রশাসন তাইওয়ানকে $800 কোটি বিনিময়ে 66টি F-16 জঙ্গি বিমান সরবরাহ করার অনুমোদন দিয়েছিল। এই বিমানে নতুন এভিয়নিক্স উইপন্স এবং রাডার সিস্টেম রয়েছে। সুদানের চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, সংঘর্ষের ধরন ও তীব্রতায় জাতিসংঘ বিস্মিত হয়েছে। কেনিয়া সফররত গুতেরেস বুধবার নাইরোবিতে বলেন, জাতিসংঘ সহ সবাই আশা করেছিল আলোচনার মাধ্যমে সুদানের চলমান সংঘাত এবং মতবিরোধের অবসান হবে, কিন্তু তা হয়নি। তিনি আরো বলেন, যে মাত্রায় সংঘাত ছড়িয়ে পড়েছে তা আমরা কেউ আশা করিনি। আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা সংঘাত বন্ধ করতে ব্যর্থ হয়েছি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় তীব্রভাবে দুর্বল হয়ে পড়ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষমতা। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন আমির হোসেন।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ক্রমেই খুব তীব্রভাবে দুর্বল হয়ে পড়ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষমতা। ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক একটি গবেষণা সংস্থা INSS এই সতর্কবাণী উচ্চারণ করেছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত এই সংস্থাটি বলেছে, সম্প্রতি প্রতিরোধ গোষ্ঠীগুলো যেভাবে ইসরায়েলি অবস্থানগুলোতে অভিযান চালিয়েছে এবং প্রতিশোধমূলক রকেট হামলা চালিয়েছে, তাতে হিজবুল্লাহর মোকাবেলায় ইসরায়েলি প্রতিরোধ সক্ষমতায় ভঙ্গুর অবস্থা বা ফাটলগুলো স্পষ্ট হয়েছে। হিজবুল্লাহ এর শরিক শক্তিগুলোর মোকাবেলায় ইসরায়েলের প্রতিরোধ শক্তি ক্ষয়ে পড়ছে বলে সংস্থাটি মন্তব্য করেছে। আর এই অবস্থায় বর্তমানে ইসরায়েলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় প্রচলিত হুমকি হয়ে ওঠা হিজবুল্লাহর মোকাবেলায় প্রতিরোধ সক্ষমতা জোরদারের একটি নতুন কৌশল গড়ে তুলতে ইসরায়েলি নেতাদের অত্যন্ত জরুরি ও বিস্তারিত পর্যালোচনায় মিলিত হওয়ার পরামর্শ দিয়েছে ওই গবেষণা সংস্থা। হিজবুল্লাহ অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে তার শক্তিমত্তা ক্রমেই জোরদার করছে এবং লেবানন আকাশসীমা লঙ্ঘন করে আঘাত হানার যে তৎপরতা ইসরায়েল চালাত তা অনেক কমে গেছে বলে ওই সংস্থাটি স্বীকার করেছে। গত 2 বছরে হিজবুল্লাহ অনেক কিছুই গড়ে তুলেছে এবং সীমান্তে প্রতিরোধ যোদ্ধাদের উপস্থিতিও বেড়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে। গত বছর লেবাননের সঙ্গে ইসরায়েলের নৌ সীমানা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের ঘটনাকে বিজয় বলে উল্লেখ করেছেন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। 2000 ও 2006 সালে ইহুদিবাদী ইসরায়েল 2 বার হিজবুল্লাহর হাতে শোচনীয়ভাবে বিপর্যস্ত হয়। সাম্প্রতিক সময়ে গাজা ও লেবানন ছাড়াও পশ্চিম তীর এবং সিরিয়ার গোলানে ইসরায়েল বিরোধী নতুন প্রতিরোধ ফ্রন্ট গড়ে ওঠায় ভবিষ্যতে যে কোনো সংঘাতে ইসরায়েল অনেক বেশি ক্ষয়ক্ষতির শিকার হবে বলে ইসরায়েলি নেতৃবৃন্দ ও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। এমনকি তেল আবিব ও হাইফার মতো অঞ্চলেও ফিলিস্তিনিরা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে বলে কোনো কোনো ইসরায়েলি কর্মকর্তা আতঙ্কিত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়। এ ব্যাপারে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা।
বাংলাদেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত ভোজ্যতেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার নতুন এ দাম নির্ধারণ করা হয়। ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ চৌঠা মে বৃহস্পতিবার থেকে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল 199 টাকায় বিক্রি হবে। এতদিন এ দাম ছিল 187 টাকা। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে 960 টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে 9 টাকা বাড়ানো হয়েছে। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হচ্ছে 173 টাকা, আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে 135 টাকা দরে। এর আগে সবশেষ গত বছরের 17 নভেম্বর দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। এই খবর প্রচারের পরে রাজধানীর শান্তিনগর বাজারে গিয়ে সরেজমিনে দেখা যায় এখনও আগের দামেই বিক্রি হচ্ছে তেল। অবশ্য দোকানিরা বলছেন ডিলার কিংবা সেলস পয়েন্টগুলো থেকে এখনও তাদের কাছে নতুন দামের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি।
আমরা পুরান দামেই বেচতেছি দাদা, আমরা তো মাল কিনিনি এখন, আজকে না কার্যকর হয়েছে।
তবে ভোক্তারা আছেন অস্বস্তিতে। তারা বলছেন চাকুরিতে বেতন বাড়ে বছরে একবার, কিন্তু পণ্যের দাম এভাবে মাসে মাসে বাড়তে থাকলে বেঁচে থাকাই দায় হবে নিম্ন আয়ের মানুষের।
মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের উপর পুরাটাই ইফেক্ট। গত আমি 3 দিন আগে সয়াবিন তেল নিয়েছি 270 টাকা 5 লিটার, আজকে 900 টাকা হয়ে গেছে।
এভাবে চলতে থাকলে তো আমরা চাকরি বাকরি ছেড়ে দেওয়াই লাগবে, এলে চলাই যায় না আর কি, একবারে পথে বসতে হবে। তো আমরা চাই এটা দাম যেন অনেক আরও কমে আসে, যেটা বাড়তি হয়েছে এটা যেন প্রত্যাহার করা হয় আরও কমে।
কিছুদিন পরপরই তেলের দাম বেড়ে যায়, তো যৌক্তিক তো কারণ থাকবে।
এদিকে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ভলান্টারি কনজিউমার্স ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি ভোক্তা। আজ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সংগঠনটির নির্বাহী পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সজল বলেন,
এমনিতে নিষ্পেষিত অবস্থায় আছি, আমাদের দ্রব্যমূল্য কিন্তু বেড়ে যাচ্ছে। সরকার যদিও এইগুলোকে একটা নির্ধারিত দামে বিক্রি করার জন্য বারবার দাম নির্ধারণ করে দেয়, কিন্তু এই যারা ব্যবসায়ী আছেন তারা অতি মুনাফা লাভের জন্য তারা সরকারের নির্দেশনা মানেন।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন আপনারা, এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু।
রংধনু
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ধৈর্য একটি মহৎ গুণ। এটি এমন একটা গুণ যার কারণে সে অসুন্দর ও খারাপ কাজ থেকে বিরত থাকে। হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী রাসুল এই গুণে গুণান্বিত ছিলেন। মহান আল্লাহ তাঁর প্রিয় নবীকে ধৈর্যের উপদেশ দিয়ে বলেন, অতএব আপনি ধৈর্য ধারণ করুন, যেমন ধৈর্য ধারণ করেছিলেন দৃঢ় প্রতিজ্ঞ রাসুলগণ।
শত্রু ও বিরোধীদের মোকাবেলায় সবচেয়ে বড় হাতিয়ার হল ধৈর্য। মহান আল্লাহ বলেন, তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও, তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। ধৈর্যশীলদেরকে পুরস্কৃত করার বিষয়ে কোরআনে সূরা লুকমানের 17 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার প্রিয় বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ।
মহানবী যখন আল্লাহর একত্ববাদ প্রচার করেছিলেন, তখন মক্কার বিধর্মীরা তাকে তা থেকে বিরত থাকতে প্রলোভন দেখালো। এতে কাজ না হওয়ায় ভয়ভীতি প্রদর্শন, এমনকি অকথ্য নির্যাতনও চালালো। কিন্তু হযরত মুহাম্মদ ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করায় ইসলামের অনুসারী দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। এ অবস্থায় মক্কার কাফিররা ক্ষুব্ধ হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে বয়কট করার সিদ্ধান্ত নিল।
তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সঙ্গে ওঠা বসা, বেচা কেনা, লেনদেন, এমনকি খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে অবরোধ আরোপ করল। এ ধরনের দুর্দিনেও রাসূলুল্লাহ ধৈর্য হারাননি, বরং তিনি আল্লাহর উপর ভরসা করে সব সহ্য করে গেলেন। পরে কুরাইশরা নিজেদের ভুল বুঝে তাদের বর্জন নীতি প্রত্যাহার করে নেয়।
বন্ধুরা, ধৈর্য সম্পর্কে এত কথা বলার উদ্দেশ্য নিশ্চয়ই ধরতে পেরেছ। হ্যাঁ, আজকের আসরে ধৈর্যের গুরুত্ব সম্পর্কে দুটি ঐতিহাসিক ঘটনা শোনাব, তারপর থাকবে ধৈর্য শক্তি বাড়ানোর উপায় সম্পর্কে কয়েকটি টিপস, সবশেষে শুনবে বাংলাদেশের এক নতুন বন্ধু সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন সহকর্মী আশরাফুর রহমান। তাহলে আর কথা না বাড়িয়ে হযরত লোকমান আলাইহিস সালাম ছিলেন আগেকার দিনের একজন জ্ঞানী ব্যক্তি। তিনি লোকমান হাকিম নামেও প্রসিদ্ধ ছিলেন। হাকিম মানে জ্ঞানী, পণ্ডিত, প্রাজ্ঞ ও মনীষী। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সমসাময়িক। দাউদ আলাইহিস সালাম একাধারে নবী ও বাদশাহ ছিলেন, সে সঙ্গে যুদ্ধ বিদ্যায় পারদর্শী ছিলেন। নিজ হাতে যুদ্ধের সরঞ্জাম ও লোহার বর্ম বানাতেন।
লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তবে নবীর মর্যাদায় আল্লাহর প্রশংসিত জ্ঞানী ছিলেন। তার আলোচনা ও উপদেশমালা পবিত্র কোরআন মজিদের সূরা লোকমানে উল্লেখ করা হয়েছে। হযরত লোকমান ও দাউদ আলাইহিস সালামের একটি ঘটনা নিয়ে মাওলানা রুমি মানব জাতির জন্য একটি বড় উপদেশ পেশ করেছেন, তা হল ধৈর্যের মহিমা।
একদিন দাউদ আলাইহিস সালাম যুদ্ধের হাতিয়ার ও লোহার বর্ম তৈরি করছিলেন। আল্লাহ তাআলা শক্ত ইস্পাতকে দাউদ আলাইহিস সালামের জন্য নরম করে দিয়েছিলেন। শক্ত লোহা তার হাতের ছোঁয়ায় গলিত মোমের মতো নরম হয়ে যেত। এ সময় লোকমান হাকিম একদিন দাউদ আলাইহিস সালামের সাক্ষাৎ যান। তিনি তখন বর্ম তৈরিতে মশগুল। কম বয়সী লোকমান চিনতেন না বর্ম কি, তাই সহজ সরল মনে তাকিয়ে দেখছিলেন।
দাউদ আলাইহিস সালাম একটার পর একটা আংটা বানাচ্ছেন, আবার এক আংটার সঙ্গে অন্য আংটা জোড়া দিচ্ছেন। এ সময় লোকমান আলাইহিস সালামের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এত বড় বাদশাহ আল্লাহর নবী, তিনি কেন এমন করছেন?
বর্ম কিভাবে তৈরি করতে হয় হযরত লোকমান এর আগে কখনো তা দেখেননি। তিনি ভাবেন কি হতে পারে এসব লোহার আংটা দিয়ে, যাক ভালো হয় তার কাছে জিজ্ঞেস করি। একটার ভেতর আরেকটা আংটা ঢুকিয়ে তিনি এমন করছেন কেন?
কিন্তু না, পরক্ষণে চিন্তা করলেন, জিজ্ঞেস না করে বরং সবুর করব, কারণ ধৈর্য ধারণই সবচেয়ে উত্তম। ধৈর্যই তো মানুষকে সবচেয়ে দ্রুত লক্ষ্যস্থলে পৌঁছে দেয়। জিজ্ঞাসা না করে বরং চিন্তা করতে থাকি, তাহলেই রহস্য তাড়াতাড়ি উদ্ঘাটিত হবে। ধৈর্যের পাখি সব পাখির চেয়ে অধিক ক্ষিপ্রতায় ওড়ে, সন্ধানীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দেয়। আর যদি জিজ্ঞেস করি, তাড়াহুড়া করি, তাহলে লক্ষ্য অর্জিত হবে বিলম্বে। সহজ জিনিসটা অধৈর্যের কারণে কঠিন হয়ে যেতে পারে।
না না, চিন্তা করে লোকমান আলাইহিস সালাম ধৈর্য ধরলেন, চুপ রইলেন, দেখতে লাগলেন। এরই মধ্যে দাউদ আলাইহিস সালাম লোকমানের সামনে বর্মটির নির্মাণ শেষ করলেন। এবার দাউদ আলাইহিস সালাম বর্মটি গায়ে জড়ালেন, হয়ে গেল লোহার জামা বর্ম। এরপর লোকমানকে বুঝিয়ে বললেন, দেখো বাছা, এই জামা পরলে যুদ্ধের ময়দানে শত্রুর ধারালো তরবারির আঘাত গায়ে লাগে না, এটি বিপদ ও শত্রুর মোকাবেলায় বড় শক্ত যুদ্ধাস্ত্র।
এসব কথা শুনে হযরত লোকমান বললেন, ধৈর্য তো প্রাণ সঞ্জীবক শক্ত কারণ। ধৈর্য সর্বত্র দুঃখ দুশ্চিন্তা রোধে বর্ম ও দুর্গ। বর্ম শত্রুর বাইরের আঘাত প্রতিহত করে, কিন্তু ধৈর্য ভেতরের শত্রু দুঃখ দুশ্চিন্তা ও হতাশা দমন করে, ভেতরের ও বাইরের শত্রুর বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনে সবর।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনেছ যে মহান আল্লাহ ধৈর্যশীলদের অত্যন্ত ভালোবাসেন। এ প্রসঙ্গে একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরছি। ঘটনাটি বর্ণনা করেছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম।
আল্লাহ তাআলা একদিন হযরত দাউদ আলাইহিস সালামের উপর ওহি নাজিল করলেন। আল্লাহ বললেন, হে দাউদ, খালোদে নামের এক মহিলা আছে, আপনি তার কাছে গিয়ে এ সুসংবাদ পৌঁছে দিন যে সে বেহেশতবাসী হবে এবং বেহেশতে তার স্থান হবে আপনার সঙ্গে।
আল্লাহর আদেশ পেয়ে দাউদ আলাইহিস সালাম ওই মহিলার বাসায় গিয়ে দরজায় কড়া নাড়লেন। শব্দ শুনে তিনি বেরিয়ে এসে বললেন, কি ব্যাপার, আপনি এখানে কেন? হযরত দাউদ বললেন, আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানিয়েছেন বেহেশতে আপনি আমার সঙ্গী হবেন। খালোদ নামের ওই মহিলা এ খবর শুনে বললেন, আপনার কথা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আল্লাহর কসম, আমার ভেতর এ ধরনের যোগ্যতা নেই। তবে জানালেন যে তিনি যে কোনো বিপদে আপদে ধৈর্য ধারণ করেছেন, দুঃখ কষ্ট মেনে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের ধৈর্য শক্তি বৃদ্ধির পেছনে ধর্মীয় জ্ঞান ও ইমানি শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধৈর্য শক্তি মানুষের জন্য সৎ কাজের সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করে, পাশাপাশি এর মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। যারা ধৈর্যশীল হয় তারা পরকালে পুরস্কার তো পায়ই, একই সঙ্গে ইহকালীন জীবনেও সাফল্য পায় এবং তাদের জীবন হয় প্রশান্তিময়।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবুরে মেওয়া ফলে বাংলা ভাষায় প্রচলিত এই বাক্যটি শুনেছ। ইতিহাসের সকল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করলেও এটা স্পষ্ট হয় যে তাদের বিজয়ের পেছনে ধৈর্য শক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। যাদের ধৈর্য শক্তি নেই তারা সামান্য বিপদেও ভেঙে পড়েন, কিন্তু ধৈর্যশীলরা একবার না পারলে দেখো শতবার এই নীতিতে বিশ্বাস করেন। মার্কিন বিজ্ঞানী টমাস এডিসন বৈদ্যুতিক বাতি তৈরির জন্য বারবার চেষ্টা চালিয়েছিলেন, অবশেষে তিনি সফল হন। লেখক হেলেন কেলার অন্ধ হওয়ার পরও ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে লেখাপড়া শিখেছেন এবং মানুষের জন্য কাজ করেছেন। এমন অনেকেই ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন ধৈর্যশীল হওয়ার কারণেই।
তবে ধৈর্য শক্তি ধরে রাখার জন্য কিছু বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। প্রথমত, আমাদের কাজ ও দায়িত্ব এমনভাবে ভাগ করতে হবে যাতে একই সময়ে একাধিক কাজের চাপ না থাকে। শক্তি ও সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে হবে।
অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা থেকে সরে আসতে হবে। অন্যের সাফল্য দেখে হতাশ ও ধৈর্যহারা হলে চলবে না।
ধৈর্যশীল হওয়ার জন্য দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনও জরুরি। শান্তি ও স্বস্তি পাওয়ার পদ্ধতিও সঠিকভাবে রপ্ত করতে হবে।
কখনো ধৈর্যহারা হয়ে পড়লে কয়েকবার গভীর নিঃশ্বাস নিতে হবে, এরপর কয়েক মিনিটের জন্য সব ধরনের কাজ করা থেকে বিরত থাকতে হবে, মাথা থেকে সব ধরনের দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে। এই সময়টাই টেলিভিশন দেখা, বই পড়া কিংবা কোনো কাজ করা যাবে না। এক অথবা দুই মিনিট পার হওয়ার পর অধৈর্য ভাবটা আরও বেড়ে যেতে পারে, কিন্তু আরও কিছু সময় শান্ত ও বিশ্রাম অবস্থায় কাটালেই ভেতরের জগৎটাকে শান্ত করা সম্ভব। এই পদ্ধতিটি চিন্তার বিকাশ এবং ধৈর্য শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর।
ধৈর্য শক্তি বাড়ানোর দ্বিতীয় পদ্ধতিটি হল, সবসময় এটা স্মরণ রাখা উচিত যে প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। সময় ব্যয় করা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। ধৈর্য হারা ব্যক্তিরা সম্ভাব্য স্বল্পতম সময়ে কাজ সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করে থাকেন। তারা কোনো কাজের জন্যই সময় ব্যয় করতে চান না, কিন্তু এটা বুঝতে হবে যে অনেক কাজই তাড়াহুড়োর মাধ্যমে করা সম্ভব নয়।
ধৈর্য শক্তি বাড়ানোর আরেকটি উপায় হল অপ্রত্যাশিত কিছু ঘটে যাওয়ার জন্য প্রস্তুত থাকা। যে কোনো বিষয় আমাদের ভাবনা ও পরিকল্পনা অনুযায়ী নাও এগোতে পারে, এতে ধৈর্যহীন হয়ে পড়লে কোনো সমাধান আসবে না, বরং আরও ক্ষতি হবে। তাই দয়া, মায়া, ভালোবাসা, কৃতজ্ঞতার মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্ত ও পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগাতে হবে। এজন্য ধৈর্য ধারণ অত্যন্ত জরুরি।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের এক ছোট্ট বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম তাইফ আরশান খান।
তাইফ আরশান খান তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তো তোমার নামের অর্থ কি?
আমার নামের অর্থ সাহসী ও শক্তিশালী।
বাহ, চমৎকার অর্থবোধক নাম তোমার। তো তোমরা কয় ভাই বোন?
আমরা দুই ভাই বোন।
তো তাইফ, তুমি কোন স্কুলে পড়ো?
আমি আল হেদায়া ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি।
আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
আমি ক্লাস 2 তে পড়ি।
পড়াশোনা ছাড়া অবসর সময়ে তুমি কি কি করো?
পড়াশোনা ছাড়া অবসর সময় আমি খেলি, বই পড়ি ও টিভি দেখি।
তুমি দেখছি অবসর সময়কেও ভালোভাবেই কাজে লাগাও। তো রংধনু আসরের বন্ধুদেরকে তুমি কি কি শোনাবে?
আজকের আসরে আমি সুরা ও একটি কবিতা শোনাবো।
সুরা ও কবিতা শোনাবে? তো প্রথমে কি শোনাতে চাও?
একটা সুরা।
তো ঠিক আছে, শোনাও তাহলে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আনাসুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا।
তোমার সুরাটি বেশ সুন্দর হয়েছে, এবার কবিতাটি শোনাও।
কবিতার নাম মুনাজাত, লিখেছেন সুফিয়া কাবাল। তুলি দুই হাত করে মুনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও সজন, সব মানুষেরা সবাই আপন। কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়েছ প্রাণ। তাই যেন মোরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি। কত ভালো তুমি, কত ভালোবাসো, গেই যাই এই গান।
তোমার কবিতাটিও ভালো হয়েছে। তো তাইফ, তুমি কয়টি কবিতা শিখেছো?
আমি 6টি কবিতা শিখেছি।
কে তোমাকে কবিতা শেখায়?
আমার মা আমাকে কবিতা শেখান।
তো তাইফ, বড় হয়ে তুমি কি হতে চাও?
বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই।
মহান আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন, আমরা সে দোয়াই করছি। তো রংধনুর আজকের আসরে অংশ নেওয়ার জন্য তাইফ আরশান খান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি রংধনুর আজকের আসর থেকে। কথা হবে আবারও আগামী সপ্তাহে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
রংধনু অনুষ্ঠানটি শুনলেন আপনারা। এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আমিও একই কথা বলবো, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না, বললেন ফখরুল মানব জমিন। আর যুগান্তর মির্জা ফখরুলের খবরের শিরোনাম করেছে এমন, আওয়ামী লীগে কতজন মুক্তিযোদ্ধা আছেন, প্রশ্ন ফখরুলের। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র নয়া দিগন্ত। মাদক না ছাড়াই নোবেলকে তালাক দিলেন স্ত্রী সালসাবিল, ইত্তেফাক ও যুগান্তর। কালের কণ্ঠের শিরোনাম, নদীতে পড়ে নিখোঁজ নারী 10 ঘন্টা পর জীবিত উদ্ধার। যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয়, বলেছেন ওবায়দুল কাদের, প্রথম আলো। কলকাতার শিরোনাম, চাকরি প্রার্থীদের মুখে একটাই কথা, চাকরি কবে পাব, গণশক্তি। শুভেন্দুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা শুনানি থেকে সরে গেলেন বিচারপতি মান্থা, আনন্দবাজার পত্রিকা। সংবাদ প্রতিদিনের শিরোনাম, হাস্যকর এবং জঘন্য গল্প, মার্কিন আদালতে লেখিকার ধর্ষণের অভিযোগ ওড়ালেন ট্রাম্প। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, আমাদের রাজনীতি এখনো হিংসামুক্ত হয়নি, এ কথা বলেছেন ওবায়দুল কাদের। দৈনিক মানব জমিন এই শিরোনাম করেছে, তো কিভাবে দেখছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য আসলে সমাজেরই বাস্তবতা, তিনি বাস্তব কথাই বলেছেন। আমিও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো যে বাংলাদেশের রাজনীতি অবশ্যই হিংসামুক্ত হয়নি। এখন এই রাজনীতি হিংসামুক্ত হয়নি কেন, কার কারণে, কি জন্য, এই প্রশ্নগুলো এখানে গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে বাংলাদেশ যেহেতু রাজনীতি হিংসামুক্ত হওয়া না হওয়ার প্রশ্ন, সেক্ষেত্রে রাজনীতিবিদদের দায় এখানে সবচেয়ে বড়। সেই জায়গায় আবার প্রশ্ন আসতে পারে যে কারা, কোন রাজনীতিবিদের জন্য দায়ী। সেখানে একক কোনো ব্যক্তির নাম উল্লেখ করার কোনো সুযোগ নেই বা প্রশ্নও নেই। এখানে সামগ্রিকভাবে আমি বলবো যে আমাদের রাজনীতি এখানে ব্যর্থ, আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ। রাজনীতি তো ব্যর্থ হয় রাজনীতিবিদদের কারণে, সেই কারণে রাজনীতিবিদদের ব্যর্থতা আমি মনে করি এই রাজনীতি হিংসামুক্ত না হওয়ার জন্য। আর যে অ্যাঙ্গেল থেকে কথাটি এসেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে হিংসামুক্ত হওয়ার যে কথাটা, তার সাথেও আমি মনে করি যে রাজনীতিবিদরাই জড়িত। কারণ দেশের হর্তাকর্তা রাজনীতিবিদরা, এখানকার যত ভালো মন্দ, যত উত্থান পতন, যত খারাপ, যত ভালো, যত উত্তম, যত অধম, যত নিকৃষ্ট, যত উৎকৃষ্ট, সমস্ত সবকিছুর সাথে রাজনীতিবিদরা জড়িত। অতএব বাংলাদেশের রাজনীতিতে যদি সাম্প্রদায়িক হানাহানি থাকে, যদি সাম্প্রদায়িক হিংসা থাকে, যদি সাম্প্রদায়িক বিদ্বেষ থাকে, এ সমস্ত সবকিছুর পিছনে রাজনীতিবিদদের হাত রয়েছে, রাজনীতিবিদদের যুক্ত থাকার প্রশ্ন আছে। এখন কোন দলের ভূমিকা কতটুকু সে প্রশ্ন যদি তোলা হয় তাহলে বলতে হবে যে কোন দলই আসলে এই ব্যাপারে একেবারে ধোয়া তুলসী পাতা না, আমি বলবো আওয়ামী লীগও না, বিএনপিও না, অন্য কোন রাজনৈতিক দলও না, প্রত্যেকটা দলের ভিতরে কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি সংকট রয়েছে, যে সংকট একীভূত হয়ে আজকের সমাজের এই রূপ, আজকের রাজনীতির এই হিংসার এই অবস্থা।
জনাব শাহজুল ইসলাম, কৌশলগত সহযোগিতা চুক্তি সই করল ইরান ও সিরিয়া, কি গুরুত্ব রয়েছে এই চুক্তির?
জি, ইরান এবং সিরিয়ার মধ্যে যে কৌশলগত সহযোগিতা চুক্তি হয়েছে সেই চুক্তি হয়েছে একেবারে সর্বোচ্চ পর্যায়ের উপস্থিতিতে, অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপস্থিতিতে এই চুক্তি হয়েছে। এই চুক্তির যে গুরুত্ব সেটি হচ্ছে এই যে ইরান এবং সিরিয়া গুরুত্বপূর্ণ দেশ, দুটি কৌশলগত অবস্থানে। এখানে ইরান এবং সিরিয়ার যে চুক্তি হলো সেই চুক্তির প্রেক্ষাপটে একথা বলতেই হবে যে সিরিয়ার নিরাপত্তা, সিরিয়ার উন্নয়ন, সিরিয়ার উন্নতি, সিরিয়ার ভালো মন্দের সাথে ইরান জড়িত হয়ে গেল, জড়িয়ে গেল, অর্থাৎ সিরিয়ার নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা এখন দেখার দায়িত্ব কিন্তু অনেকটা ইরানের হয়ে গেল। অর্থাৎ এই চুক্তিটি এমন যে দুই দেশের সব ব্যাপারেই অংশীদারিত্ব থাকবে, নিরাপত্তা, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। তো সিরিয়া যেহেতু আপাতত দুর্বল অবস্থায়, সেক্ষেত্রে সিরিয়ার নিরাপত্তা, সিরিয়ার প্রতিরক্ষা, সিরিয়ার রাজনৈতিক উন্নয়ন, সিরিয়ার সামাজিক নিরাপত্তা, এ সমস্ত সবকিছু উন্নয়ন করার জন্য ইরান ভূমিকা রাখবে এবং এই নিরাপত্তার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে ইরান নিশ্চয়ই সিরিয়াকে তার প্রযুক্তি দেবে এবং নানা রকমের প্রশিক্ষণ বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন প্রেক্ষাপট থেকে সহযোগিতা করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গায় ইরানের প্রযুক্তি পেয়ে সিরিয়া তার নিরাপত্তা যখনই উন্নত করতে চাইবে তখন ইহুদিবাদী ইসরায়েল যে প্রতিদিন সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায় সেই আগ্রাসন মোকাবেলা কিন্তু সহজ হবে। তার মানে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং চালচিত্রে অনেক পরিবর্তন আসবে।
তো জনাব শাহজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। 23 ফেব্রুয়ারি 2023 কর্ণাটকের বেল্লারিতে বিজয় সংকল্প যাত্রায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদীকে একবার বিশ্বাস করুন এবং ইয়েদুরাপ্পাকে একবার বিশ্বাস করুন। আমরা এমন একটি সরকার গঠন করব যা কর্ণাটককে দুর্নীতিমুক্ত এবং দক্ষিণ ভারতের এক নম্বর রাজ্যে পরিণত করবে। অমিত শাহের এই আকুতি ছিল রাজ্যে তার দলের 4 বছরের শাসনকালের অন্তিম লগ্নে। শাহ কর্ণাটকের ভোটারদের এমন একজনের উপর বিশ্বাস করতে বলছেন যার উপর দল বিশ্বাস হারিয়ে 2 বছর আগেই মুখ্যমন্ত্রিত্ব ছিনিয়ে নিয়েছিল। নির্বাচনের দোরগোড়ায় কেন বিশ্বাস অর্জনের আবার এই আকুতি? এ খবরটি দৈনিক সংবাদ প্রতিদিনে পরিবেশিত হয়েছে। গণশক্তি পত্রিকার খবরে লেখা হয়েছে, নিয়োগ দুর্নীতি তদন্তে 4 জায়গায় চলছে সিবিআই তল্লাশি, কিন্তু এইসবে কোনো গুরুত্ব দিতে চাইছেন না বঞ্চিত যোগ্য চাকুরি প্রার্থীরা। রেড রোডে রাস্তার ধারে তাদের মুখে আজও একটাই কথা, দোষীদের শাস্তি কবে হবে আর আমরা কি চাকরি সত্যিই পাব? কিছুদিন কোনো তৎপরতা দেখা যায়নি সিবিআই আধিকারিকদের মধ্যে। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৎপর হয়েছে সিবিআই। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। কৌশলগত সহযোগিতা চুক্তি সই করল ইরান ও সিরিয়া, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে প্রেসিডেন্ট রাইসির বৈঠক। জেলেনস্কি ও তার চক্রকে শারীরিকভাবে সরিয়ে দেওয়ার বিকল্প নেই পুতিনকে হত্যা চেষ্টার পর দিমিত্রি মেদভেদেভের মন্তব্য। আওয়ামী লীগ সরকার স্বাধীনতা গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। এবং অগ্নিগর্ভ মণিপুরে দেখামাত্র গুলির নির্দেশ, কারফিউ জারি, পরিস্থিতি মোকাবেলায় স্ট্যান্ড বাইয়ে রয়েছে সেনাবাহিনীর 14টি ব্যাটালিয়ন। এবারে আরও একটি খবর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে মার্কিন নির্মিত যন্ত্রাংশের বদলে এখন ইরানে তৈরি যন্ত্রাংশ ব্যবহৃত হচ্ছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। ইরানের থার্মাল পাওয়ার প্ল্যান্টস হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রাসুল সিপাহং গতকাল বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিসিংয়ের জন্য 1,00,000 যন্ত্রাংশ তৈরি করেছে। এই সমস্ত পার্সের অংশ বিশেষ দক্ষিণ এশিয়ার কোনো কোনো দেশ যেমন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় সরবরাহ করা হয়েছে তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মেরামতের জন্য। আব্দুর রাসুল সিপাহং আরও বলেন, অভ্যন্তরীণ প্রয়োজন মিটিয়ে এসব পার্স মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশে রপ্তানি করা হয়েছে। অথচ এসব দেশে আগে আমেরিকার তৈরি পার্স ব্যবহার করা হতো। ইরান নিষেধাজ্ঞার কবলে পড়ার পর তার বিশাল বিদ্যুৎ শিল্প পরিচালনা করতে গিয়ে নিজের প্রয়োজনের যন্ত্রাংশ নিজেই উৎপাদন করে থাকে। এবারে আমাদের অনুষ্ঠানের সময়সূচি ও মিটার ব্যান্ড জানিয়ে দিচ্ছি। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধ্যা 5:53। আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।